ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বৃহস্পতিবার দুপুর, বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
গত কয়েকদিন যাবৎ দেশব্যাপী ভারী বর্ষণ ও সীমান্তের উপর থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের অন্তত ২৪টি জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
রয়েছে কলকাতার সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
দেশে কমছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি বৃদ্ধির হার, দেশের অর্থনীতিতে মন্দার আশঙ্কা দেখা দিয়েছে।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। পুলিশ বুদাপেস্টে ট্রেন স্টেশন খোলার পর পশ্চিমমুখী দেশান্তরী লোকজন এখন সেখানে ভিড় করেছে। তবে হাঙ্গেরির কর্মকর্তারা বলছেন যে পশ্চিম ইউরোপের দিকে কোনো ট্রেন যাবে না। শত শত অভিবাসন প্রার্থী লোকজন জার্মানিগামী ট্রেনে ওঠার জন্যে কেলেটি স্টেশনে সমবেত হলে দুদিন ধরে অচলাবস্থার পর পুলিশ আর সেই স্টেশন ত্যাগ করেছে। তবে এই সব দেশান্তরী লোকজনকে স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হলেও এটা এখনও পরিষ্কার নয় যে তারা পশ্চিম ইউরোপে যাবার সুযোগ ছাড়া ওই স্থান ত্যাগ করবে কিনা। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, হাঙ্গেরির সীমান্তে এই দেশান্তরী মানুষের সমস্যা গোটা ইউরোপের সমস্যা নয়, সমস্যাটি জার্মানির। ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন শুলসের সঙ্গে এক বৈঠকের পর মিস্টার অরবান এ কথা বলেন। তিনি আরও বলেন যে ইউরোপীয় নিয়ম মতো হাঙ্গেরি সম্ভাব্য সব কিছুই করে যাচ্ছে। আজ বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পরমাণু চুক্তি বিষয়ে ইরানের সংসদে ভোট গ্রহণের ব্যাপারে তাঁর সমর্থন প্রকাশ করেছেন। ইরান ছজাতি গোষ্ঠীর সঙ্গে এই চুক্তিটি সম্পাদন করে। খামেনি বলেন যে এই প্রক্রিয়ায় সংসদকে পাশ কাটানো উচিত নয় এবং এই চুক্তি অনুমোদন কিংবা নাকচ করে দেওয়ার ব্যাপারে তিনি বিধায়কদের কিছুই বলবেন না, সবটাই নির্ভর করছে তাদের নিজেদের ওপর। তাঁর এই মন্তব্য এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্রের কংগ্রেস এই বিষয়ে বিতর্কের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং এ মাসের মাঝামাঝির দিকে সেখানেও ভোটাভুটি হবে। বুধবার প্রেসিডেন্ট বারাক ওবামা এই প্রক্রিয়ায় তাঁর প্রতি সমর্থনের নিশ্চয়তা পান যখন ডেমোক্রেটিক দলের সেনেটর বারবারা মিকুলস্কি ঘোষণা করেন যে তিনি এই চুক্তির প্রতি সমর্থন জানাবেন। পাকিস্তানি কর্মকর্তারা বলছেন যে আগামীকাল শুক্রবার তারা আফগান কর্মকর্তাদের কাছে একথা জানতে চাইবেন যে কাবুল সরকার তালিবানের সঙ্গে শান্তি আলোচনা আবার শুরু করার ব্যাপারে আগ্রহী কিনা। কাবুলে আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা সম্মেলনের পার্শ্ব বৈঠকটি শান্তি আলোচনা ভেঙে যাওয়ার প্রায় এক মাস পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। তালিবান নেতা মোল্লা ওমর ২ বছর আগেই পাকিস্তানে মারা গেছেন, এই খবর জানার পর ওই বৈঠকটি ভেঙে যায়। এই খবর ফাঁস হয়ে যাওয়ায় তালিবানের নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে এবং ওই গোষ্ঠীর প্রতি সমর্থনে পাকিস্তানের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। ইসলামাবাদে কর্তৃপক্ষ বলছে যে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সরতাজ আজিজ আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে দেখা করবেন বলে কথা আছে এবং তিনি আফগান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হানিফ আতমারের সঙ্গেও প্রতিনিধি পর্যায়ের আলোচনায় অংশ নেবেন। পাকিস্তানের একজন শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ভয়েস অফ আমেরিকাকে বলেছেন যে এই বৈঠকের উদ্দেশ্য হচ্ছে এটা নিশ্চিত করা যে আফগান নেতারা তালিবানের সঙ্গে লড়াই চালিয়ে যাবেন নাকি তারা শান্তি আলোচনা আবারও শুরু করবেন। বাংলাদেশে গত কয়েকদিনে দেশব্যাপী ভারী বর্ষণ ও সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের অন্তত ২৪টি জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ঢাকা থেকে জহুরুল আলমের টেলিফোন বার্তা।
ব্রহ্মপুত্র, যমুনা ও সুরমার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এ সকল নদ নদীর অববাহিকার জেলাসমূহের বিস্তীর্ণ এলাকায় বন্যা দেখা দিয়েছে। যে ২৪টি জেলা বন্যা কবলিত হয়ে পড়েছে সেগুলোর মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ ও সুনামগঞ্জের পরিস্থিতি সবচেয়ে খারাপ। হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন, শত শত ঘরবাড়ি বন্যার পানিতে তলিয়ে গেছে, ফসলের ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে এবং বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। বন্যা কবলিত এলাকায় শুকনো খাবার, গোখাদ্য, ঔষধ ও বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। আগামী কয়েকদিনে বন্যার গতি প্রকৃতি সম্পর্কে আবহাওয়া দপ্তরের পরিচালক শাহ আলম বলেন,
শতাব্দী পর্যন্ত যে বৃষ্টি হবে সেটা নর্মালের বাইরে চলে যাবে, স্বাভাবিক বন্যা হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বন্যা দুর্গতদের সাহায্যে বেসরকারি ভাবেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আশুলিয়ার তাজরিন ফ্যাশনসের শতাধিক শ্রমিককে সুপরিকল্পিতভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল আদালতের এই অভিযোগ এনে বৃহস্পতিবার থেকে বিচার কাজ শুরু হয়েছে। এই মামলায় মোট আসামি ১৩ জন। ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
মামলায় মোট আসামি ১৩ জন, এর মধ্যে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন ও চেয়ারম্যান মাহমুদ আক্তার রয়েছেন। ২০১২ সালের ২৪শে নভেম্বর সন্ধ্যার দিকে এই কারখানায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে ১১১ জন শ্রমিক প্রাণ হারান, আহত হন ১০৪ জন শ্রমিক। আগুন লাগার সময় শ্রমিকদেরকে বের হয়ে আসতে বাধা দেওয়া হয়েছিল, এমন অভিযোগ উঠেছিল তখনই। পরে তদন্তে এটা প্রমাণিত হয়েছে। ঢাকার জেলা দায়রা জজ এম কুদ্দুস জামানের আদালতে মামলার চার্জ গঠন করা হয়। এ সম্পর্কে সরকার পক্ষের আইনজীবী খন্দকার আব্দুল মান্নান বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।
তাদের বিরুদ্ধে মূলত আনা হয়েছে দায়িত্ব অবহেলা।
তাজরিনে অগ্নিকাণ্ডের কয়েক মাস পর রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিক মারা যান। এরপর পোশাক কারখানায় কর্মপরিবেশ নেই, এই অভিযোগে বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় উঠে। এরই পটভূমিতে যুক্তরাষ্ট্র তাদের বাজারে জিএসপি বাতিল করে দেয়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতে কমছে জিডিপি বা মোট অভ্যন্তরীণ উৎপাদনের বৃদ্ধির হার, আর সেই কারণে দেশের অর্থনীতিতে মন্দার আশঙ্কা দেখা দিয়েছে। আমাদের কলকাতা সংবাদদাতা পরমশেষ ঘোষ রায়ের প্রতিবেদন।
মোট জাতীয় উৎপাদন বৃদ্ধির হার যেভাবে ৭% নেমে এসেছে, তার জেরে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের চিন্তা তৈরি হয়েছে। কারণ জিডিপি বৃদ্ধির হার অন্তত ৮% নিয়ে যাওয়ার কথা ছিল, আর এই আর্থিক বছরের শেষে নাকি হওয়ার কথা ৮.৫%। জিডিপি বৃদ্ধির হার যেভাবে কমে গিয়েছে, তা আগামী দিনে বড়সড় আর্থিক মন্দার দিকেই দেশের অর্থনীতিকে ছেড়ে দিতে পারে বলে আশঙ্কা করছেন তথ্যবিজ্ঞ মহল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি রিজার্ভ ব্যাংকে সুদের হার কমানোর জন্য অনুরোধ করেছেন, কিন্তু রিজার্ভ ব্যাংক এখনো সিদ্ধান্ত নিতে পারেনি। পরমাশিস ঘোষরায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতীয় আবহাওয়াবিদরা ২০১৫ সালের জন্য যে পূর্বাভাস দিয়েছিলেন তা সত্যি হতে চলেছে। গত বছরের মতো ২০১৫তেও ভারতে খরা নিশ্চিত, সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের অন্য প্রতিবেদক গৌতম গুপ্ত।
বর্ষার চার মাসের মধ্যে প্রথম মাস জুনে দেশে স্বাভাবিকের চেয়ে ১৬% অতিরিক্ত বৃষ্টি পড়েছিল, কিন্তু জুলাইতে বৃষ্টিতে ঘাটতি হল ১৭%, অগস্টে বেড়ে ২৩%। দেশের আবহাওয়া অফিসের প্রধান শিবানন্দ পাই বলে দিয়েছেন, বৃষ্টিপাতে ঘাটতি চলবে সেপ্টেম্বর মাসেও। কাজে ২০১৫ সালে যে কম বৃষ্টি পড়বে এবং ২০১৪র মতোই খরা পরিস্থিতি আসতে চলেছে, আবহাওয়াবিদদের এই আগাম সাবধানবাণী মিলেই যাচ্ছে। উদ্বেগের আরও বিষয় হল দেশের প্রধান ৯১টি নদী জলাধারগুলিতেও কম জলের সঞ্চয় রয়েছে। সুতরাং সেচের জল তো বটেই, জলবিদ্যুৎ উৎপাদন কিংবা শিল্পে জল সরবরাহ সবকিছুতেই ঘাটতি অনিবার্য। এবছর বৃষ্টির ঘাটতির জন্য দায়ী করা হচ্ছে এল নিনোর প্রভাবকে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
চীনের প্রেসিডেন্ট জি জিনপিং দেশটির সেনাবাহিনী থেকে ৩ লক্ষ সদস্য কমানোর পরিকল্পনা ঘোষণা করেছেন। বৃহস্পতিবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ জাপানের সাথে জয়ের স্মৃতির স্মরণে অনুষ্ঠিত বিশাল এক সামরিক কুচকাওয়াজে তিনি বিশ্বের বৃহৎ সেনাবাহিনী থেকে সদস্য কমানোর ঘোষণা দেন। বেজিংয়ের তিয়েনমেন স্কোয়ারে ঊর্ধ্বতন সেনা সদস্য এবং সরকারি নেতাদের উপস্থিতিতে ঘণ্টাখানেকের এই প্যারেডে ট্যাঙ্ক, ব্যালিস্টিক মিসাইল, ড্রোনস সহ সুসজ্জিত সেনারা প্যারেডে অংশ নেন। আর প্রেসিডেন্ট জি এই প্যারেডকে অভিহিত করেছেন শান্তির প্রতি চীনের একনিষ্ঠতা হিসেবে। চীনের প্রেসিডেন্ট বলেন, শান্তির স্বার্থে চীন শান্তিপূর্ণ উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। আমরা চীনারা শান্তি ভালোবাসি, দেশটি যত শক্তিশালী হোক না কেন, চীনকে কখনোই দেখা যাবে না কর্তৃত্ব ও সম্প্রসারণে। চীনের অতীত দুঃখ কষ্ট এবং তা থেকে নেয়া শিক্ষার স্মরণে প্যারেডে ৭০বার তোপধ্বনি এবং কয়েক হাজার বনকপোত ও বেলুন ওড়ানো হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন সাবেক কর্মী, যিনি হিলারি ক্লিন্টনকে তাঁর ব্যক্তিগত ইমেল সার্ভার চালু করায় সাহায্য করেছিলেন, তিনি বলছেন তিনি কংগ্রেসের বিশেষ কমিটির সামনে সাক্ষ্য দেবেন না। ওই কমিটি লিবিয়ার বেনগাজিতে যুক্তরাষ্ট্রের কনসুলেটে ২০১২ সালে আক্রমণের বিষয়টি তদন্ত করে দেখছে। ব্রায়ান পাগলিয়ানোর কৌঁসুলিরা সোমবার হাউস কমিটির কাছে একটি চিঠিতে জানান যে পাগলিয়ানো এমন কোনো প্রশ্নের উত্তর না দিতে তাঁর সাংবিধানিক অধিকার প্রয়োগ করছেন, যার ফলে তাঁর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ উত্থাপিত হতে পারে। দি ওয়াশিংটন পোস্ট পত্রিকা, যারা বুধবার প্রথমে এই চিঠি সম্পর্কে খবর প্রকাশ করে, জানাচ্ছে যে 2009 সাল থেকে 2013 সাল পর্যন্ত যখন হিলারি ক্লিন্টন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে নিযুক্ত ছিলেন, সেই সময় পাগলিয়ানো পররাষ্ট্র দপ্তরের তথ্য প্রযুক্তি বিভাগে কাজ করতেন। তিনি 2009 সালে নিউ ইয়র্কে হিলারি ক্লিন্টনের নিজস্ব বাড়িতে এই প্রাইভেট ইমেল সার্ভার চালু করেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে। বুডাপেস্টের প্রধান ট্রেন স্টেশনে শত শত অভিবাসী যারা পশ্চিম দিকে যেতে চায় তারা অপেক্ষা করছে, কিন্তু এটা স্পষ্ট নয় যে তারা কোথায় যাবে, কারণ কর্মকর্তারা সবকটি ট্রেন যেগুলো ইউরোপের পশ্চিমাঞ্চলে যাচ্ছিল সেগুলোর যাত্রা বন্ধ করে দিয়েছে। ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা রিচার্ড গ্রিন ইউরোপে অব্যাহত অভিবাসী সংকটের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন। রিপোর্টটি পড়ে শোনাচ্ছেন শেগুফতা নাসরিন খুইন এবং সেলিম হোসেন।
দুদিনের অচল অবস্থার পর পুলিশ বৃহস্পতিবার কেলেটি ট্রেন স্টেশন ছেড়ে যায়। শত শত অভিবাসী আশা করছিলেন তারা ট্রেনে করে পশ্চিমে জার্মানিতে যাবেন। জার্মানি সোমবার ঘোষণা করে যে তারা তাদের দেশে অভিবাসীদের আশ্রয়ের জন্য আবেদনপত্র গ্রহণ করবে। হাঙ্গারির কর্তৃপক্ষ গোড়াতেই লোকজনকে ইইউতে সফরের জন্য ভিসার প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই পশ্চিমের উদ্দেশ্যে যাওয়ার লক্ষ্যে ট্রেনে উঠতে দিয়েছে, কিন্তু হঠাৎ করে হাঙ্গারির কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত পাল্টে দেয়। তার ফলে হাজার হাজার অভিবাসী অসহায় অবস্থায় সেখানে আটকা পড়ে থাকে। তারা তাদের প্রতি আরও ভালো আচরণের দাবি জানায়। বুডাপেস্টে সিরিয়া থেকে আগত এক শরণার্থী মোহাম্মদ বলেন,
Nobody's going to help us. They are total liars. They talk about the human rights. They talk about international laws. But what kind of
আমাদের কেউ সাহায্য করবে না। তারা সম্পূর্ণ মিথ্যাবাদী। তারা মানবাধিকারের কথা বলে, তারা আন্তর্জাতিক আইনের কথা বলে, কিন্তু তাদের কি ধরনের আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার আইন আছে?
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান তার দেশ যেভাবে সংকট মোকাবেলা করছে তার পক্ষে যুক্তি দেন। বৃহস্পতিবার ব্রাসেলসে ইইউর নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি মন্তব্য করেন,
That we Hungarians are full of fear. People in Europe are full of fear because we see that the European leaders among them
আমরা হাঙ্গেরিয়ানরা আতঙ্কিত, ইউরোপের লোকজন আতঙ্কিত, কারণ তারা দেখতে পাচ্ছে প্রধানমন্ত্রীরা সহ ইউরোপীয় নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না।
28 জাতির ইউরোপীয় ইউনিয়ন কয়েক মাস ধরে 3,32,000-এর বেশি অভিবাসী যারা মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকায় সংঘাত ও দারিদ্র থেকে পালিয়ে যাওয়ার জন্য ইউরোপে যাচ্ছে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত বিপুল সংখ্যক অভিবাসী আর ইউরোপে যায়নি। জার্মানি অনুমান করছে যে এবছর 8 লক্ষ আশ্রয় প্রার্থী তাদের দেশে আশ্রয় চাইবে। জার্মানি ইউরোপীয় শরিকদের প্রতি আবেদন জানিয়েছে তারাও যেন এই ভার বহন করে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেন,
The problem is not a European problem. The problem is a German problem. Nobody would like to stay in Hungary. So we don't have difficulties with those who would like to stay in Hungary.
সমস্যাটা ইউরোপীয় সমস্যা নয়, সমস্যাটা জার্মানির সমস্যা। কেউ হাঙ্গেরিতে থাকতে চায় না, তাই তারা হাঙ্গেরি ছেড়ে চলে যেতে চায়। তারা চায় তাদেরকে হাঙ্গেরিতে নয়, স্লোভাকিয়ায় নিয়ে যেতে। কেউ হাঙ্গেরিতে থাকতে চায় না, কেউ স্লোভাকিয়ায় থাকতে চায় না, কেউ পোল্যান্ড বা এস্টোনিয়ায়ও থাকতে চায় না, তারা সকলেই জার্মানিতে যেতে চায়।
ইটালি, ফ্রান্স এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা বুধবার এক যুগ্ম নথিপত্রে স্বাক্ষর করেন। ওই বিবৃতিতে তাদের কথায় সংকটের প্রেক্ষিতে বলিষ্ঠভাবে সাড়া দিতে হবে। 28 সদস্যের ইইউ 14 সেপ্টেম্বর এ ব্যাপারে জরুরি বৈঠক করার পরিকল্পনা করেছে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইবোলা এবং অন্যান্য যেসব মহামারী ছড়াচ্ছে তা মোকাবেলায় আরও দ্রুত এবং কার্যকর ব্যবস্থা গ্রহণে নতুন দিক নির্দেশনা তৈরির প্রক্রিয়া শুরু করেছে। ভয়েস অফ আমেরিকার সাংবাদিক লিসা শ্লাইনের প্রতিবেদন এখন শুনুন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে ইবোলা সংক্রমণের মতো প্রাদুর্ভাব মোকাবেলা করতে কী করা যেতে পারে তা নিয়ে বিশেষ পর্যালোচনা কমিটির দুদিনের বৈঠক হয়। ওই বৈঠকে পশ্চিম আফ্রিকার সংকটে ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশনস বা আন্তর্জাতিক স্বাস্থ্য বিধিমালা কীভাবে প্রয়োগ করা হয়েছে এবং কীভাবে বিধিমালাকে আরও শক্তিশালী করা যায় তা খুঁজে বের করার চেষ্টা করছেন বিশেষজ্ঞরা। IHR হিসেবে পরিচিত আন্তর্জাতিক স্বাস্থ্য বিধিমালায় একটি গুরুত্বপূর্ণ বৈধ দলিল, যার লক্ষ্য হচ্ছে বিশ্বব্যাপী রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ এবং প্রতিরোধের মাধ্যমে মানুষকে রক্ষা করা। কমিটির চেয়ারম্যান জিডিআর হোসেন জানিয়েছেন, ইবোলা প্রাদুর্ভাবের সময় নেওয়া পদক্ষেপের দুর্বলতা খুঁজে বের করা এবং তা কাটিয়ে উঠতে কী করা যায় তা নির্ধারণে তিনটি কার্যনির্বাহী গ্রুপ গঠন করেছে প্যানেল। তিনি বলেন, প্রথম গ্রুপটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সদস্য রাষ্ট্রগুলির যোগাযোগ এবং প্রাপ্ত তথ্যের ওপর গুরুত্ব দেবে এবং অন্য গ্রুপ দুটি সম্পদ এবং নীতিমালার আওতায় কী করা যায় তা নিয়ে কাজ করবে। কমিটির চেয়ারম্যান ডিডিআর হোসেন বললেন,
We have a second group within this committee which is going to address the question of capacities. Of course, capacities, core capacities in terms of epidemiology.
কমিটির অধীনে থাকা দ্বিতীয় গ্রুপটি সামর্থ্য সংক্রান্ত প্রশ্ন নিয়ে কাজ করবে। অবশ্যই মূল সামর্থ্য হচ্ছে এক অর্থে মহামারী সংক্রান্ত বিদ্যা, নজরদারি, ল্যাবরেটরি ইত্যাদি। এবং তৃতীয় একটি গ্রুপ রয়েছে যা আইনের অনুমোদন এবং ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশনস পরিচালনা সংক্রান্ত প্রশ্ন বিবেচনা করবে।
তবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আন্তর্জাতিক স্বাস্থ্য বিধি মেনে চলার মতো দেশ পাওয়া। এমন মন্তব্য করে হোসেন এর জন্য বেশ কিছু কারণ উল্লেখ করেছেন, যার মধ্যে রয়েছে গরিব দেশগুলোর অপর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবা এবং মহামারী সংক্রান্ত বিদ্যা ও নজরদারির জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহের অর্থের অভাব। ডিডিআর হোসেন বললেন, তার কমিটি এসব সমস্যা পর্যালোচনা করে দেখবে এবং গরিব দেশগুলোকে ভালোভাবে মহামারী মোকাবেলায় কীভাবে সাহায্য করা যায় তা বিবেচনা করবে। আর প্যানেল বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতি নির্ধারণী বৈঠকের জন্য সুপারিশ করাই এর লক্ষ্য। আগামী বছরের মে মাসে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
আমাদের আজকের বিজ্ঞান পর্বের এই প্রতিবেদনটি পরিবেশন করলেন তাহিরা কিবরিয়া এবং তাওহিদুল ইসলাম।
আমাদের সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠান হ্যালো আমেরিকা দেখুন NTV-তে প্রতি শুক্রবার রাত 11:20, শনিবার সকাল 11:40।
সান ফ্রান্সিসকো উপসাগরীয় এলাকার বাসাবাড়ির দাম অনেকেরই নাগালের বাইরে। এর ফলে তরুণ উদ্যোক্তা, শিল্প ও প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত তরুণ পেশাজীবীরা জাহাজের কন্টেইনার দিয়ে বাড়ি তৈরি করছেন। ওকল্যান্ড থেকে এ নিয়ে মাইকেল সালিভানের রিপোর্ট শোনাচ্ছেন সেলিম হোসেন।
সান ফ্রান্সিসকোর এই এলাকায় জাহাজের কন্টেইনার বা এরকম অন্য উপাদান দিয়ে তৈরি ছোট ছোট বাড়ির ছোট একটি সম্প্রদায় গড়ে উঠেছে। শিল্পী হেদার স্টুয়ার্ট এখানকার 20 জনের একজন।
আমাদের সবারই প্রয়োজনীয় যন্ত্রপাতি আছে, যার যখন দরকার একে অপরের কাছ থেকে নিয়ে কাজ সারি, ফলে যার যেভাবে পছন্দ সেভাবে বাসা বানিয়ে নিতে পারি।
স্টুয়ার্ট এবং লুক আইসম্যান ওকল্যান্ডে একটি শিল্পাঞ্চলের একটি কন্টেইনারের বাসা কিনেছিল থাকার জন্য, কিন্তু তারা জোনিং কোড ভঙ্গ করেছে এই অভিযোগে এপ্রিলে স্থানীয় কর্তৃপক্ষ তাদেরকে সরিয়ে দেয়। তারপর তারা তাদের আরও কয়েকজন বন্ধু মিলে অন্য স্থানে একটি গুদাম এলাকায় কন্টেইনার স্থাপন করে। এই কন্টেইনার পাড়া গড়ে তোলে তারা। প্রতিটি কন্টেইনার কিনতে তাদের খরচ পড়ে $200 মতো। ছোট্ট এই বাড়ির নানা সুবিধা সম্পর্কে বললেন লুক। এর ছাদ ফুটো হয় না, মেঝেতে সমস্যা হয় না, দেখতেও খারাপ না। কন্টেইনার দিয়ে তৈরি বাড়িগুলোর কাঠামো কেমন সে সম্পর্কে বললেন ডিজাইনার ক্যামিল ম্যাকরে।
এখানে থাকাটা ভীষণ মজার। অন্য অনেকেই থাকছেন, ঘরগুলো নিজেদের মতো ডিজাইন করছি, নিজেদের মধ্যে আইডিয়া আদান প্রদান করছি।
এরকম আরো হয়তো অনেক সম্প্রদায় গড়ে উঠেছে যা আমরা জানি না, বললেন লুক আইসম্যান। এই ঘর নিয়ে এখানকার সবাই একটু গোপনীয়তা রক্ষা করে চলে, কারণ কর্তৃপক্ষের নিয়মের মধ্যে না থাকলে বড় আকারের জরিমানা হয়। আইসম্যান এবং তার বন্ধুরা বললেন, সাধ্যসম্মত বাড়ির অভাবের কারণেই এই ধরনের সম্প্রদায় গড়ে উঠছে।
আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা বাংলাদেশে ভয়েস অব আমেরিকা, পোস্টবক্স 323, ঢাকা 1000, আর ভারতে ভয়েস অব আমেরিকা পোস্টবক্স 9199, কলকাতা 700016। আমাদের কাছে সরাসরি চিঠি লেখার ঠিকানা বাংলা সার্ভিস, ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন ডিসি 20237, USA. আমাদের ওয়েবসাইট ঠিকানা www.voanews.com/bangla. আমাদের ইমেলের ঠিকানা bangla@voanews.com.
এবারে রয়েছে মিতালি রাশোর। আপনাদের পাঠানো চিঠিপত্রের জবাব দিচ্ছেন তাহিরা কিবরিয়া।
ধন্যবাদ সাবরিনা। শ্রোতবন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে অনেকগুলো চিঠি হাতে নিয়ে এসেছি। প্রথম চিঠিটি লিখেছেন মোহাম্মদ মিয়া শমশের নূর খোকন, সভাপতি মহাস্থান সাংবাদিক ফোরাম, মহাস্থান শিবগঞ্জ বগুড়া থেকে। দীর্ঘ চিঠি লিখেছেন এবং চমৎকার কিছু নিউজ পেপার কাটিং পাঠিয়েছেন, আপনার নিজের খবর এবং আপনার ফ্যান ক্লাবের খবর দিয়ে। তার আগে আপনার দীর্ঘ চিঠির অংশবিশেষ পড়ে শোনাচ্ছি। লিখেছেন বন্ধু, আমার বন্ধু ভয়েস অফ আমেরিকাকে ভালোবেসে একটি ফ্যান ক্লাব গঠন করেছিলাম 2000 সালে, যার সদস্য সংখ্যা বর্তমানে 157 জন। ব্যাপক সাড়া পেয়েছিলাম, কিন্তু বিশ্বের সবচাইতে ধনী শক্তিশালী দেশ আমেরিকার সাড়া না পেয়ে আমরা কিন্তু ঝিমিয়ে পড়েছি। সত্যি কথা বলতে কি বন্ধু, যদি একটু সাড়া পেতাম হয়তো কিছু দিতে পারতাম, হয়তো নিজেও চলতে পারতাম। তবে বিশ্বাস করি যে আপনারা আমার চিঠির সাড়া দেবেন এবং আমাদের ফ্যান ক্লাবকে সাহায্য করবেন। ভাই মিয়া শামসুন নূর, এখন তো সাড়া পেলেন, আশা করি আবারও লিখবেন এবং এর পরের চিঠিতে আরও বিস্তারিতভাবে আপনাদের ক্লাবের খবরাখবর জানতে পারব এবং স্থানীয় খবর আপনারা দৈনিক মুক্তবার্তায় যে সমস্ত ক্লাবের কর্মকাণ্ড নিয়ে লেখালেখি করছেন সেই সব খবর আরও ছাপাবেন এবং আমাদের কাছে পাঠাবেন। আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ। এর পরের চিঠিটি লিখেছেন ইমদাদ কলকাতা থেকে। ভাই ইমদাদ, আপনি কিন্তু আপনার ঠিকানা লেখেননি, পরের চিঠিতে অবশ্যই ঠিকানা লিখবেন। চমৎকার একটি চিঠি লিখেছেন। লিখেছেন, তুমি বহু মুহূর্ত পেরিয়ে আজও একই রকম উজ্জ্বল, অকৃত্রিম, অদ্বিতীয়। আমি আজও নানা বর্ণময় মুহূর্তকে সঙ্গী করে তোমাকে মনে করার চেষ্টা করি। এই থাকাটাই আমার কখনো অর্থহীন বা অপ্রীতিকর মনে হয় না। মনে হয়নি এই অনুষ্ঠানের বহুবিধ পরিবর্তন কোনো অভিনব ঘটনা। অলক্ষে এই অনুষ্ঠানটি যেমন নতুন করে পুরনো সব কিছুকেই বহন করে চলেছে। বা চমৎকার, আশা করি পরের চিঠিতে আপনি আপনার ঠিকানাটি লিখতে ভুলবেন না, আর সেই সঙ্গে কিন্তু আপনার ফোন নাম্বার লিখে পাঠাবেন। আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ। এর পরের চিঠিটি লিখেছেন মোহাম্মদ সবুজ মিয়া, রামদাস শিববাড়ি বড়বাড়ি লালমনিরহাট থেকে। ভাই সবুজ মিয়া, আপনি ইমেল পাঠিয়েছেন কিন্তু ইমেলে কোনো কিছুই দেখতে পাচ্ছি না, কোনো প্রশ্ন নেই। হয়তো সাথে কি আপনি কোনো অ্যাটাচমেন্ট পাঠাতে চেয়েছিলেন, হয়তো ভুলে গেছেন। এর পরে নিশ্চয়ই লিখবেন, বিশেষ করে আপনার প্রশ্ন বা মন্তব্য যদি থাকে আমাদের অনুষ্ঠান সম্পর্কে আমাদের জানাতে ভুলবেন না। আপনার ইমেলের জন্য অনেক ধন্যবাদ। শ্রোতবন্ধুরা, আসুন দেখা যাক ফেসবুক ফ্যান পেজে কে কী লিখেছেন। ফেসবুক ফ্যান পেজে আশরাফ মির্জা লিখেছেন, আমাদের ভয়েস অফ আমেরিকার ফ্যান পেজে লিখেছেন, আসলে একটি মন্তব্য লিখেছেন যে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিন্টন যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট হবেন। ভাই আশরাফ মির্জা, এখনও তো 1 বছরের বেশি বাকি রয়েছে নির্বাচনের, নিশ্চিত করা বলাটা কিন্তু বেশ কঠিন। তবে ডেমোক্রেটিক দলের পক্ষে প্রার্থীর সংখ্যা খুবই কম রিপাবলিকানদের তুলনায়, আর আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন সম্ভবত নির্বাচনে যোগ দেবেন বলেই ধারণা করা হচ্ছে। আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। এর পরের মন্তব্যটি লিখেছেন শরীফুল ইসলাম সিরাজি, মন্তব্য করেছেন অস্ত্রবাজ, যুদ্ধ এবং শিল্প কারখানার বর্জ্য নিঃসরণের মাধ্যমে আমেরিকা এক্ষেত্রে ভালোই অবদান রাখছে। অবদান কমানোর কোনো চিন্তাভাবনা আমেরিকানদের আছে কি? ভাই শরীফুল ইসলাম, মানবিক সাহায্য এবং মানবতার সেবা আমেরিকা সেবায় কিন্তু আমেরিকা কখনোই পিছু পা হয় না, অনেক সময়ই ভালো গুণাগুণগুলো ঢাকা পড়ে যায়। আশা করি আবারও লিখবেন। শ্রোতাবন্ধুরা, হাতে তো আর আজ বিশেষ সময় নেই, এবারে ওঠার পালা। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
এবার শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
পুলিশ বুদাপেস্টে ট্রেন স্টেশন খোলার পর পশ্চিমমুখী দেশান্তরী লোকজন এখন সেখানে ভিড় করেছে। তবে হাঙ্গেরির কর্মকর্তারা বলছেন যে পশ্চিম ইউরোপের দিকে কোনো ট্রেন যাবে না। শত শত অভিবাসন প্রার্থী লোকজন জার্মানিগামী ট্রেনে ওঠার জন্যে কেলেটি স্টেশনে সমবেত হলে দুদিন ধরে অচলাবস্থার পর পুলিশ আজ সেই স্টেশন ত্যাগ করেছে। তবে এইসব দেশান্তরী লোকজনকে স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হলেও এটা এখনও পরিষ্কার নয় যে তারা পশ্চিম ইউরোপে যাবার সুযোগ ছাড়া ওই স্থান ত্যাগ করবে কিনা। আজ বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পরমাণু চুক্তি বিষয়ে ইরানের সংসদে ভোট গ্রহণের ব্যাপারে তাঁর সমর্থন প্রকাশ করেছেন। ইরান ছজাতি গোষ্ঠীর সঙ্গে এই চুক্তিটি সম্পাদন করে। খামেনি বলেন যে এই প্রক্রিয়ায় সংসদকে পাশ কাটানো উচিত নয় এবং এই চুক্তি অনুমোদন কিংবা নাকচ করে দেওয়ার ব্যাপারে তিনি বিধায়কদের কিছুই বলবেন না, সবটাই নির্ভর করবে তাদের নিজেদের ওপর। তাঁর এই মন্তব্য এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এই বিষয়ে বিতর্কের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং এ মাসের মাঝামাঝি দিকে সেখানেও ভোটাভুটি হবে। পাকিস্তানি কর্মকর্তারা বলছেন যে আগামীকাল শুক্রবার তারা আফগান কর্মকর্তাদের কাছে এটা জানতে চাইবেন যে কাবুল সরকার তালিবানের সঙ্গে শান্তি আলোচনা আবার শুরু করার ব্যাপারে আগ্রহী কিনা। কাবুলে আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা সম্মেলনের পার্শ্ব বৈঠকটি শান্তি আলোচনা ভেঙে যাওয়ার প্রায় এক মাস পর অনুষ্ঠিত হচ্ছে। পাকিস্তানের একজন শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ভয়েস অফ আমেরিকাকে বলেন, এই বৈঠকের উদ্দেশ্য হচ্ছে এটা নিশ্চিত করা যে আফগান নেতারা তালিবানের সঙ্গে লড়াই চালিয়ে যাবেন নাকি তারা শান্তি আলোচনা আবারও শুরু করবেন। ইসলামাবাদে কর্তৃপক্ষ বলছে যে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সরতাজ আজিজ আফগান প্রেসিডেন্ট আশরাফ গানির সঙ্গে দেখা করবেন বলে কথা আছে এবং তিনি আফগান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হানিফ আতমারের সঙ্গেও প্রতিনিধি পর্যায়ের আলোচনায় অংশ নেবেন। চীনের প্রেসিডেন্ট জি জিনপিং দেশটির সেনাবাহিনী থেকে 3 লক্ষ সদস্য কমানোর পরিকল্পনা ঘোষণা করেছেন। বৃহস্পতিবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের সঙ্গে জয়ের স্মৃতি স্মরণে অনুষ্ঠিত বৃহৎ এক সামরিক কুচকাওয়াজে তিনি বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী থেকে সদস্য কমানোর ঘোষণা দেন। বেজিংয়ে টিয়ানমেন স্কোয়ারে ঊর্ধ্বতন সেনা সদস্য এবং সরকারি নেতাদের উপস্থিতিতে ঘণ্টাখানেকের এই প্যারেডে ট্যাঙ্ক, ব্যালিস্টিক মিসাইল, ড্রোনস সহ সুসজ্জিত সেনারা প্যারেডে অংশ নেন। আর প্রেসিডেন্ট জি এই প্যারেডকে অভিহিত করেছেন শান্তির প্রতি চীনের একনিষ্ঠতা হিসেবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন সাবেক কর্মী যিনি হিলারি ক্লিন্টনকে তাঁর ব্যক্তিগত ইমেল সার্ভার চালু করায় সাহায্য করেছিলেন, তিনি বলছেন তিনি কংগ্রেসের বিশেষ কমিটির সামনে সাক্ষ্য দেবেন না। ওই কমিটি লিবিয়ার বেনগাজিতে যুক্তরাষ্ট্রের কনসুলেটে 2012 সালে আক্রমণের বিষয়টি তদন্ত করে দেখছে। ব্রায়ান পাগলিয়ানোর কৌঁসুলিরা সোমবার হাউস কমিটির কাছে একটি চিঠিতে জানান যে পাগলিয়ানো এমন কোনো প্রশ্নের উত্তর না দিতে তার সাংবিধানিক অধিকার প্রয়োগ করছেন, যার ফলে তাঁর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ উত্থাপিত হতে পারে। জাতিসংঘ আজ এই ব্যাপারে সকলের মনোযোগ আকর্ষণ করেছে যে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার 9টি দেশে সংঘাত ও সংঘর্ষের কারণে 1,30,00,000 শিশু স্কুলে যেতে পারছে না।
আর এর সঙ্গেই শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন নিক আইভানভ। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.